You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
শুভ সন্ধ্যা সবাইকে। বরাবরের মতো প্রতি সপ্তাহের বুধবারে আবার চলে এলাম আপনাদের মাঝে সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান নিয়ে। রেডিও 4EB 98.1 থেকে এই অনুষ্ঠান শুনতে পান প্রতি বুধবার রাত আটটা থেকে নটা অবধি এক ঘন্টার এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্যানেলে রয়েছে আমি সুমিত, এবং আজকের অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন আমাদের সভাপ্রিয় অবনী ভাবি। অবনী ভাবি, কেমন আছেন আপনি?
আমি ভালো আছি, তুমি কেমন আছো সুমিত?
আমি খুবই ভালো আছি, দারুণ লাগছে আমার নিজেকে দেখতে। আমাকে আজকে খুব ভালো লাগছে, আপনাদের সবাইকে আজকে খুব ভালো লাগছে দেখতে।
হ্যাঁ, তোমাকে নায়ক নায়ক দেখা যাচ্ছে।
আমি সবসময় নায়ক, এটা দেখানোর কি আছে আর বলুন। যাই হোক, অবনী ভাবি আপনি অনুষ্ঠানটা চালান, আমি একটু ক্ষান্ত দিই। থ্যাংক ইউ।
আচ্ছা, ধন্যবাদ সুমিত। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে আমি শুভ সন্ধ্যা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের এই বিশেষ আয়োজনে একজন বিশেষ মানুষকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের ফেসবুক গ্রুপে যারা ফলো করেন তারা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনে গেছেন যে কে এই বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি আসলে বহু গুণে গুণান্বিত একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিক্ষক, তারপরে মিউজিক ভিডিও ডিরেক্টর। তার আরও অনেক পরিচয় আছে যা হয়তো বা আমি নিজেই জানি না, আর আমরা সে সম্পর্কে আজকে জেনে নিব। আর তার একটা পরিচয় আমি যদি এখন বলি আপনারা শোনা মাত্রই বুঝে যাবেন তিনি কে। তো তিনি হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী প্রয়াত বশির আহমেদ ও শিল্পী মিনা বশিরের ছেলে রাজা বশির, যার জন্ম হয়েছে এক সঙ্গীত পরিবারে, এবং জন্ম থেকেই তিনি সঙ্গীতের মধ্য থেকেই বড় হয়েছেন। আর আজ আমরা শুনব তার সঙ্গীত জীবনের অনেক না জানা কথা। তো শ্রোতা বন্ধুরা, দেরি না করে চলুন আমরা চলে যাই রাজা বশিরের কাছে। রাজা বশির, শুরুতেই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের স্টুডিওতে আপনি সময় বের করে এসেছেন। তো শুভ সন্ধ্যা, আর কেমন আছেন আপনি?
শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ভালো আছি। বেশি ভালো লাগছে কারণ বাংলাদেশ ছেড়ে আসছি, কিন্তু এখানে এসেও যে একটা হয় না যে দেশের নিজের দেশের একটা যে অনুভূতি, সেটা পাচ্ছি।
হ্যাঁ, চমৎকার, চমৎকার ভাবে বললেন,
আরো ভালো লাগছে।
আচ্ছা, তো আমি যেটা শুরুতে শ্রোতা বন্ধুদেরকে বললাম যে আপনার সঙ্গীত জীবন নিয়ে আমরা আজকে কথা বলবো, তো আমি শুরুতেই জানতে চাইবো যে সঙ্গীত পরিবারে জন্ম, তো আসলে আপনার সঙ্গীতে যে হাতে খড়ি ঠিক কোন বয়স থেকে শুরু হয়েছে?
আসলে হাতে খড়ির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মনে হয় যখন আমি জন্ম হইনি তখন থেকে হয়তো বা এটা স্টার্ট হয়ে গেছিল। আর ফর্মালি যদি বলি তাহলে সেটা মনে হয় ক্লাস স্কুলে যাওয়ার আগেই আমার হাতে খড়ি হয়েছে। প্রথমে আব্বার কাছে আমার হাতে খড়ি, শিল্পী বশির আহমেদ, এরপরে তো মা তো আছেনই। আর এখন যেটা হচ্ছে আমার বোন যেহেতু বড়, আর বাবা মা দুজনেই নেই, আপনারা সবাই জানেন, যার কারণে বোনের কাছ থেকে অনেক কিছুই
শেখা হয়। আচ্ছা, খুবই ভালো। তো এই যে আপনার সঙ্গীত পরিবারে জন্ম, বেড়ে ওঠা, তো মানে আমরা এখন যে রাজা বসুকে দেখছি বা শুনছি, তো আপনি মানে কি বলবেন যে মানে এর কতটা সম্ভব হয়েছে যে মানে ওই পরিবারে জন্ম নেওয়ার কারণে আপনি
আসলে
কতটুকু দিবেন আপনার ফ্যামিলিকে?
এটা তো 100% দিতেই হবে, কারণ যদি আমি এই পরিবারে জন্ম না হতাম তার আজকে যতটুকু আমি আছি এটা তো হতোই না। কারণ সবকিছুই সবকিছু হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে শিল্পী বশির আহমেদ, তো এই যে ওই পরিবারে বেড়ে ওঠা, একদম ছোটবেলা থেকেই গানের যে শ্রুতি মধুরতা যে কানে আসা, এটা তো আমার পরিবার থেকে আসা। তো যদি আমি হয়তো যদি অন্য পরিবারে হতাম, এটা তো আমি চিন্তাই করি না, যেহেতু আমি প্রশ্ন করলেন তাই বলছি, যদি অন্য পরিবারে যদি হতাম তাহলে হয়তো বা এটা কানে আসতো না।
আচ্ছা, তো আসলে আমি যেহেতু পরিবার নিয়ে কথা হচ্ছে, তারপরে আপনার বাবা নিয়ে কথা হচ্ছে, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনার বাবার কোনো গান যদি আমাদেরকে শুরুতেই একটু কয়েক লাইন গিয়ে শোনাতেন।
আচ্ছা, চেষ্টা করবো নিশ্চয়ই। তো বাবার সেই বিখ্যাত ডেকো না আমারে তুমি,
জি আমার আমার খুবই প্রিয় একটা গান,
সেটা চেষ্টা করছি।
আচ্ছা,
ডেকো না আমারে তুমি কাছে, দূরে আছি সে ভালো নিয়ে বেদনা, তুমি ডেকো না, ডেকো না আমারে তুমি কাছে ডেকো না, আছি সেই ভালো নিয়ে বেদনা, তুমি দেখো না, ভেব না কখনো যদি যায় ঢেকে আমার থাকো তুমি, এই শুধু বলি, সুখে থাকো তুমি, এই শুধু বলি, আর কিছু নেই কামনা, তুমি ডেকো না, ডেকো না আমারে তুমি কাছে ডেকো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা, তুমি ডেকো না। ধন্যবাদ,
সাধারণ অনেক ধন্যবাদ আমাদের শ্রোতা বন্ধুদের গানটি গিয়ে শোনানোর জন্য। তো আমি এখন যেটা আবারও আপনার বাবার কথায় ফেরত আসছি, তো শিল্পী বশির আহমেদের ছেলে আপনি, তো এই যে আপনার ওনার সন্তান হিসেবে যে বেড়ে ওঠা, আপনার কিছু সুন্দর স্মৃতির কথা যদি আমাদেরকে বলতেন।
স্মৃতি তো প্রচুর আছে,
মানে সুন্দর যেগুলো আর কি আপনি স্মৃতিচারণ করতে পছন্দ করেন।
স্মৃতিচারণ তো অনেকগুলো হয়ে যায়, তারপরে কিছু কিছু বলছি। যেমন যেমন আমার ক্লাস ফাইভে যখন আমি পড়ি তখন থেকে কিন্তু আমি বাবার সাথে মিউজিক ডিরেকশনে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম। তো বাবা কি করতেন, সব সময় যখন আমি কিবোর্ড নিয়ে থাকতাম বাজাতাম, তো ওখানে ওই যে ছোট বালতি আছে না, বালতির মধ্যে মিল্ক ভিটা দুধ দিয়ে রাখতেন আপনি, তা আমি কি করতাম বাজাতাম, আমার হাফ প্যান্ট পরতাম আর গ্যালাস পরতাম ছোটবেলায়, তো হাফ প্যান্ট পরে বাজাতাম আর এক একটা দুধ আব্বা ছেড়ে ছেড়ে দিত, আর আমি দুধ খেয়ে দেখে পাপার যে পিসগুলো দিত ওগুলো আমি বাজাতাম। তো এই স্মৃতিগুলো আসলেই মানে এখন খুব মিস করি। তারপর আরেকটু ছোট বলি, আরেকটা যেটা হচ্ছে গানের ক্লাসে কথা বলি, যে আব্বা তো খুবই একদম স্ট্রিক্ট পার্সোনালিটি ছিল আব্বার, তো গানের ক্লাসের সময় একটা বন্দিশ আব্বা আমাকে শেখাচ্ছিলেন, তো 94 ওই বন্দিশ দেওয়া, ওই ডায়েরির মধ্যে ডেট হচ্ছে 94 95 96, দেন গ্যাপ, তারপর বড় করে লাল কালি দিয়ে 99 দেওয়া। তার মানে একটা বন্দিশ আমি 94 থেকে 99 পর্যন্ত বকা খেতে 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 করতে হয়েছে।
যতটুকু জানি যে সঙ্গীত নিয়েই আপনার বেশিরভাগ সময় কেটে যায়, তো গান নিয়ে আপনার এই মুহূর্তে কি ধরনের ব্যস্ততা আছে?
গান নিয়ে ব্যস্ততা তো সবসময় থাকে, কারণ পুরো লাইফটাইম মিউজিক নিয়ে আছে। তো রিসেন্টলি আমি সঙ্গীত দিবসে আমার দুটো গান রিলিজ করেছি আমার কম্পোজিশনে, একটা আমার একটা বোনের। তো ওই গীতিকার, মানে গীতিকার হচ্ছেন এনামুল হক অপু, ওনারই দুটো গান আরও রেডি অবস্থায় আছে। তো আমি দেশে ফিরে দুটো গান মিউজিক ভিডিও করে আবার দুটো,
মানে আপনার আর আপনার বোনের,
একটা ওটাও একটা আমার একটা ওর।
আচ্ছা, যেই গান দুটোর কথা বললেন, কেমন সাড়া পেয়েছে গান দুটো?
এটা আল্লাহর রহমতে ভালো যাচ্ছে, কারণ রিসেন্টলি দু সপ্তাহ হলো রিলিজ করেছি আমার ইউটিউব চ্যানেল থেকে।
তো আপনারা কোথাও লাইভ পারফর্ম করেছেন গান?
হ্যাঁ লাইভ পারফর্ম করেছি। আচ্ছা, তো রেসপন্স তো আল্লাহর রহমতে ভালোই আসছে,
খুবই ভালো। তো আমি সুমিত একটু ব্যস্ত দেখছি, তো আমি মনে হয় আমাদের ওই দুটো গানই আমাদের কাছে আছে। তো সুমিতকে আমি রিকোয়েস্ট করব আমাদেরকে তোমার চোখের মায়ায় রাজা বসু।
আমি গানটা প্লে করার আগে আমি এখানে একটা
কিছু বলতে চাই,
কিছু বলতে যাচ্ছি,
খুব ভালো, আমি একটু ব্যাকগ্রাউন্ড শুনতে চাচ্ছিলাম।
এই গানটি কার ইউটিউবে তো গান পাওয়াই যাবে,
জি অবশ্যই,
এখন যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তো পাওয়া যাবে না।
সেই
এই গানটি যে চিত্র ধারণ যেটা করা হয়েছে, এটা অস্ট্রেলিয়াতে করা হয়েছে। তো আমার যে সহধর্মিণী,
জি,
সে এটাতে ক্যামেরা ওম্যান হিসেবে কাজ করেছিল,
এখন ক্যামেরাম্যান।
তো তো এটাই আমি বলতে, এটা অবশ্যই কেউ জানেন না।
তো উনি কি ব্যাপারে, মানে ট্রেন না আপনার থেকে ট্রেনিং পেয়েছেন
আমার কাছ থেকে? তো জাস্ট আমি টিপস দিতাম, তো
গানটা উপরেই আছে অবনী আপু, আপনি দেখতে পাচ্ছেন?
ও আচ্ছা, ঠিক আছে, গানটা প্লে করো তাহলে। ধন্যবাদ
শ্রোতা বন্ধুরা, গানটা শুনে আবার আসছি, কোথাও যাবেন না, সাথে থাকুন এবং শুনতে থাকুন।
legend has foretold the end of an era. A time in which everything we had come to know and love would change drastically. And I hearken ye, that time is upon us. 'Tis the end of the financial year. A time of turmoil, spending, pillaging, and tax returns. But most of all, it is a time for renewing your membership to Radio 4EB. Call 3240-8600, email info@4eb.org.au, or send a raven, they'll know where to go, to keep your membership up to date this financial year.
শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে আবারও ফিরে এলাম রাজা বশিরকে নিয়ে। তো রাজা বশির, আপনার কাছে আমার পরের প্রশ্ন, আপনার এই যে সারগম সাউন্ড স্টেশন,
হ্যাঁ,
এখানে কি ধরনের, আপনি নিজের গান তো করছেন, আর তাছাড়া কি ধরনের কাজ হচ্ছে আপনার এই প্রফেশনাল স্টুডিওতে?
এইখানে বেসিক্যালি সব ধরনের কাজই হচ্ছে, জিঙ্গল, নাটকের কাজ,
আচ্ছা,
অ্যালবামের কাজ, সবই চলছে। তো
ভালোই
একটা সাড়া পাওয়া যায়।
আচ্ছা, আর আপনার আমি মানে এটা দেখেছি, মানে একটা টিভি প্রোগ্রামে দেখছিলাম যে আপনি একটা মানে মিউজিক স্কুল আছে যে আপনার বাবার, যেটা এখনো মানে কন্টিনিউ করছেন আপনি আর আপনার বোন। তো এই মানে আমি স্কুলটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে
স্কুলটা আসলে যেটা হচ্ছে এটা বাবারই প্রতিষ্ঠা করা।
জি,
তো যেটা হচ্ছে বাবা যখন অসুস্থ ছিলেন, সবাই তো জানেন যে বাবার ক্যান্সার, লাংস ক্যান্সার ছিল, তো বাবা যখন অসুস্থ ছিলেন তো ক্লাসে তখন আমি বসতাম, বাবা সামনে বসতেন, বলতেন ওকে এটা দে, ওকে এটা দে, লেসন হলে ঠিক আছে। তো বাবা যখন চলে গেলেন তো আমরা ভেবেছিলাম বোধ হয় মানে গানের যে স্কুলটা এটা বন্ধ হয়ে যাবে। তো পরে স্টুডেন্টরা আসা স্টার্ট করলো, বললো যে ভাই আমরা তো আপনার কাছ থেকেই নিচ্ছিলাম, আমরা তাহলে কোর্সটা শেষ করে ফেলি, ঠিক আছে। তো দেখা গেলো যে ওই কোর্স চলতে চলতে আরও কিছু স্টুডেন্ট আসলেন। তো এখন আল্লাহর রহমতে মানে পাপারি কোর্স, একদম পাপারি প্রসিডিওর সব কিছু। আর আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা ইন্ডিভিজুয়ালি সবাইকে করাই, তো এটা পাপাও করাতেন। পাপার উদ্দেশ্য ছিল যে পাপা গানের স্কুল, পাপা যে শেখাবেন সে উদ্দেশ্যে আব্বা স্কুল করেননি। আব্বা বলতেন যে আমি একদিন প্র্যাকটিস করব, আমি বসে গান করব, যাদের যাদের যেটা নেওয়ার ইচ্ছা নিয়ে চলে যাক।
সবাই
10 জন বসে আছে, কোরাসে গানটা হচ্ছে বা কোরাসে শেখানো হচ্ছে, সেটা কিন্তু না, একদম যতগুলো স্টুডেন্ট আসছে মানে সবাই এসে কিন্তু সিরিয়াল ধরে, সবাই বসে শুনছে, মানে আমাদের ক্লাসে এনভায়রনমেন্টটা কিন্তু অনেক ভালো। মানে যারা আসে তারা খুব এনজয় করে, আর তারা
তারা কিন্তু শুনে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে যে মানে আসছে
এসে আমাদের হচ্ছে মিউজিক্যাল একটা ফ্যামিলি ক্রিয়েট হয়ে যায়।
সুন্দর। তো আমি এরপরে যেটা জানতে চাইবো, আপনার নিজের সুর করা প্রথম গান কোনটি?
নিজের সুর করা প্রথম গান,
আপনি বলছিলেন যে মানে আপনার সঙ্গীতের শুরু কিন্তু অনেক মানে অল্প বয়স থেকে, তো আমি জানতে চাই আর কি যে কত বছর বয়সে আপনি প্রথম গান শুরু করেছেন?
প্রথম গান শুরু করা হয়েছিল বলতে গেলে 97 এর দিকে।
আচ্ছা,
97 গানটি লেখা ছিল রঙ্গু শাহাবুদ্দিন।
আচ্ছা,
আর গানটি গিয়েছিলাম আমি।
আচ্ছা, সেই গানটা কি আমরা একটু শুনতে পারি?
অনেকবার বলেছিলেন যে গানটা আমাকে তুলে দিস, তো আম্মিকে তোলানো হয়েছিল, কিন্তু এটা আমারই দুর্ভাগ্য যে আম্মি গেতেও চেয়েছিলেন, তো পরে আর
সময় হয়নি
গাইতে পারিনি। ঝরে গেছো জীবনে স্মৃতি থেকে ফুলের মতো ঝরে গেছো জীবনে স্মৃতি থেকে এই পৃথিবীর বিশাল মঞ্চে আমার একা রেখে ফুলের মতো ঝরে গেছো জীবনে স্মৃতি থেকে স্মৃতি থেকে হে পৃথিবীর বিশাল মঞ্চে আমায় একা রেখে ফুলের মতো ঝরে গেছো জীবনে স্মৃতি থেকে
ধন্যবাদ আরেকটি অসাধারণ গান শুনলাম আচ্ছা এরপরে আপনার কাছে যেটা জানতে চাইবো যে গান কিন্তু এখন শোনার সাথে অনেকটা দেখারও ব্যাপার কারণ এখন আমরা অ্যালবাম রিলিজ করি না আমরা ইউটিউবে গান রিলিজ করি তো আপনিও কিন্তু ভিডিওগ্রাফি শুরু করেছেন
হ্যাঁ
তো আপনার মানে এই যে ট্রেন্ড চলছে তো এই ব্যাপারে আপনার কি মানে আপনার মতামত বা অনুভূতিটা কি
অনুভূতি যেটা হচ্ছে অবশ্যই এটা ভালো কারণ আমি এটা বলবো না যে গান শোনার চেয়ে বেশি দেখা হচ্ছে সেটা বলবো না কিন্তু ভালো গান এখনো হচ্ছে আর দেখার যে বিষয়টা সেটা তো আমরা ফিল্মের দিকেই মুভ করতে পারি সেগুলো কিন্তু কিছু ডান্স ভিত্তিক গানও হয় সেটা আসলে কিন্তু দেখানোর জন্যই হচ্ছে হ্যাঁ কিন্তু যেটা মেলোডিয়াস গানের যে ব্যাপারটা সেটা যদি এর সাথে যদি ভিডিওটা যদি যুক্ত হয় তাহলে এটা একটা আলাদা একটা মাত্রা যুক্ত হলো তা আমি এটাকে নেগেটিভভাবে নিচ্ছি না
আচ্ছা
তো অনেকে বলেন যে না আজকাল গান দেখার জন্য গানটা হচ্ছে কিন্তু ব্যাপারটা সেটা না এটা এটাতে একটা প্লাস পয়েন্ট এটা হচ্ছে যদি যদি পিকচারাইজটা যদি আর্টিস্টকে দিয়ে করানো হয় তাহলে দর্শকরা এটাও জানছে যে কে গানটা গাইছে বা এখন যেটা আজকাল স্টুডিও ভার্সন যেটা আমরা করছি যে যারা ফ্লুট বাজিয়ে যাচ্ছেন যারা ভায়োলিন বাজাচ্ছেন তাদেরকে আমরা দেখাচ্ছি তো এটা এটা কিন্তু একটা মাত্রা যুক্ত হচ্ছে সেটা পজিটিভ
তো আপনার যারা ক্লায়েন্ট মানে আপনার কাছে যারা যেসব সঙ্গীত শিল্পীরা আসেন তারা কি এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করেন যে মানে আপনার কাছে আসলে হয়তো বা একটা কমপ্লিট একটা প্যাকেজ পাওয়া যাবে যে আপনি মিউজিক ডিরেক্টর তারপরে আপনি কি গান লেখেন আমি এটা জিজ্ঞাসা
গান লিখেছিলাম একবারই
আচ্ছা
তো এখন ওটা জিজ্ঞেস করবো না কারণ ওটা আমার মনে নেই
না আমি জিজ্ঞাসা করবো না
আচ্ছা গানটা লিখেছিলাম একবারই ওটাও ওটা আমার বউর জন্য লিখেছিলাম
অসাধারণ অসাধারণ আচ্ছা এখানে ভাবি আছেন আমরা কথা বলবো ওনার সাথে একটু পরে ওনার কথা কিন্তু বারে বারে ঘুরে ফিরে রাজা বশির বলছেন হ্যাঁ আসবেই তো স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমরা সময় মতো ওনাকে ডেকে নিব ওনার সাথে কথা বলবো আজকে তো তার আগে আমি মানে যেটা আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আপনি তো এই যে মিউজিক ডিরেকশন করছেন, নিজে গান করছেন, গান শেখাচ্ছেন, আর ভিডিও ডিরেকশনও করছেন, মিউজিক ভিডিও ডিরেকশন, এছাড়া আপনি আর কি কি করছেন এখন?
আসলে এত কিছু করার পর সময়টা আসলে থাকে না, কিন্তু তারপরও আমি গত 4 বছর ধরে একটা স্কুলে অ্যাজ এ মিউজিক টিচার হিসেবে জয়েন করেছি। তো টাইমটা যেহেতু সকালের ছিল, সকাল 8টা থেকে 1টা 20 পর্যন্ত আমার টাইম, যার কারণে আমি ওখানে জয়েন করেছি।
আচ্ছা আচ্ছা, আপনি মানে তাহলে যেটা বলতে হবে যে আপনি মনে হয় 24/7 আর কি মিউজিক নিয়েই থাকছেন, কারণ আপনার কাজটাও কিন্তু মিউজিক স্কুলেই।
মিউজিক এই জন্যই কিন্তু জয়েন করা।
আচ্ছা,
মিউজিক না থাকলে আমি কিন্তু হয়তো জয়েন করতাম। তো যেহেতু মিউজিক নিয়েই থাকি, টায়ার্ডনেসটাও থাকে না। কারণ হয় কি, যারা ধরেন যারা অফিসিয়াল জব করছেন, তারা কিন্তু টায়ার্ডনেস দূর করার জন্য হয় ড্রাইভ করতে করতে গান শুনছে,
কেউ
গান দেখছেন বা গুনগুন করছেন। তো আমার বিষয়টা হচ্ছে আমি তো গুনগুন করেই যাচ্ছি,
আপনার টায়ার্ডনেস নেই।
টায়ার্ডনেস তো নেই,
সেটাই। তো আপনার বাবা মা ছাড়া,
জি,
আপনার বোনের কথাও বললেন যে আপনার সঙ্গীত জীবনে এদের প্রভাব আছে, আর তাছাড়া আপনার মানে আর কারো ইনফ্লুয়েন্স আছে?
যাদের আসলে ব্যাপারটা হচ্ছে, বাবা সবসময় বলতেন যে গান শুনতে থাকো। তো বাবা এটা বলতেন না যে ওর গান শুনো না, ওনার গান শুনো, ব্যান্ডের গান শুনো না, বা রক গান শুনো না, ক্লাসিক্যাল ভিত্তিক গান শুনো, এগুলো কিন্তু আব্বা কখনো পারে না। আব্বা বলতে তোমার মন থেকে যেটা আসবে তুমি সেটাই শুনবে। তো শোনার মধ্যে কিন্তু আমি সবার গানই কিন্তু শুনি, কিন্তু তার মধ্যেও যদি জিজ্ঞেস করেন যে কার গানটা বেশি ভালো লাগে, তো মানে আমার মানে আমি কোনো সেগ্রিগেট করছি না, যে কোনো ভাগ করছি না। তার মধ্যে নেয়াজ মোহাম্মদ চৌধুরী আঙ্কল, ওনার খুব ভালো লাগে। তিমির নন্দী, উনি আছেন। সুবীর নন্দী, উনি তো আছেন। আসলে কার নাম বাদ দিব? আর বিষয়টা হচ্ছে মানে যেহেতু আব্বার সাথে চলাফেরা, আর সবাইকে মানে এত ক্লোজলি আমি চিনি, তো যার কারণে মানে সবাইকে আমি একদম কাছে থেকে শুনেছি, তা আমার মনে হয় সবার গানই আমার ভাল লাগে, কাউকে আমি বাদ দিতে পারবো
না।
সেটাই।
আচ্ছা, তো সুমিতকে আমি এখন অনুরোধ করব আমাদের জন্য আরেকটা গান প্লে করতে। আমরা আসলে শুনে আসছিলাম যে রাজা বশির ওনার বোনের কথা বলছিলেন, হুমায়রা বশির আপনার বোনের নাম। হ্যাঁ, তো আজকে আমরা ওনার একটা গান শুনবো যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে,
রিসেন্টলি বড়সা যে গানটা,
জি,
সেটা আমার বড়সা
গান,
আর গানটি লিখেছিলেন ভূঁইয়া শফিকুল ইসলাম।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এই গানটি শুনে নেই। সুন্দর গান শুনলাম। এটি ছিল রাজা বশিরের বোন হুমায়রা বশির ওনার কণ্ঠে। তো এখন একটু একটা সিরিয়াস কোয়েশ্চেন করব আপনাকে রাজা বশির ভাই। তো আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে মানে এই যে একটা ট্রেন্ড যাচ্ছে যে আগে আমরা অ্যালবাম রিলিজ হতো, এখন দেখি যে ইউটিউবে সিঙ্গল করে গান রিলিজ হয়, তো এই যে চেঞ্জটা এটার পেছনের আপনি শিল্পী হিসাবে সুরকার হিসাবে মানে আপনি কারণটা মিউজিক ইন্ডাস্ট্রির একজন লোক হিসাবে মানে আপনি যেহেতু কাজ করছেন আপনি মানে কি বলবেন যে কি কারণ আসলে?
প্রথম কারণ যেটা বলবো যে সময়ের অভাব, মানুষের সময়ের অভাব। কারণ বলছি কারণ আগে যখন আমরা অ্যালবাম রিলিজ হতো, রিলিজ অ্যালবামের মধ্যে 10টি গান হতো, 10টি গান কিন্তু ক্রিয়েট করতেও কিন্তু সময় লাগতো। তো যারা শুনতেন তাদেরকে কিন্তু সময় দিয়ে গানটা শুনতে হতো, তাদেরকে ওনাদেরকে সিডি কিনতে হতো, কিনে তারপর তারা তাদের সিডি প্লেয়ারে প্লে করে তারপর তারা গানটা শুনতেন। তো সেই শোনার জন্য কিন্তু মিনিমাম 1 ঘন্টা লাগতো। তারপর যেই গানটা পছন্দ হতেন সেটা ওনারা আবার বারবার শুনছেন। আমি ওই যুগকে খারাপ কিন্তু বলবো না, ওটা কিন্তু আমাদের জন্য মানে আমাদের জন্য বলে কি আমিও কিন্তু ওই যুগটা পেয়েছি।
আচ্ছা,
মানে পাপারা তো ডিফারেন্ট টাইম পেয়েছেন কিন্তু আমিও কিন্তু ওই যুগটা পেয়েছি। এখন যেটা হচ্ছে সিঙ্গলস, আমরা বলছি যে কি হচ্ছে, একটা গান রিলিজ হচ্ছে, একটা গানকে মিউজিক ভিডিও করছি, এটা কিন্তু ইউটিউবে চলে যাচ্ছে। তো এটাতে প্লাস পয়েন্টটা কি আসছে যে এটা কিন্তু আমাদের একটা ইন আ কাইন্ড অফ আর্কাইভ কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এটা যেহেতু ইউটিউবে বা ফেসবুকে চলে যাচ্ছে তার মানে এই গানটা কিন্তু চিরস্থায়ী থেকে যাচ্ছে। তো যার কারণে আমি কিন্তু বলবো ইউটিউবে এখন সিঙ্গলস যে ব্যাপারটা এটা কিন্তু ভালোই।
আর একটা ব্যাপার আমি যেটা আমার যেটা মনে হয়, আমি জানি না আপনি কতটুকু মানে বলবেন, যে 10টা গানের কম্পোজিশনে কিন্তু সময় লাগে, অনেক
সময় লাগে।
তো আপনি এখন যেটা হচ্ছে যে মানে আপনি একটা গান ফ্রেশ কিন্তু পেয়ে যাচ্ছেন, মানে একদম কি বলবো যে তাজা আর কি যাকে বলা যায়। যে
এখানে এখানে একটা একটা খারাপ দিক যেটা আছে, রিস্কি যে জায়গাটা, সেটা হচ্ছে কি আগে কি হতো, ফর এক্সাম্পল আপনিও তো খুব ভালো গান করেন, আমি শুনেছি আপনার গান। তো যার কারণে ফর এক্সাম্পল আপনার একটা অ্যালবামে কিন্তু 8টা থেকে 10টা গান থাকতো, ওই অ্যালবামটা কিন্তু একবার মার্কেটে আসছে। যারা লিসনার তারা কিন্তু 10টা গান শুনছেন, শুনে কিন্তু ভালো মন্দ বলে যে কোনো একটা গান চুজ করে ফেলছেন, না এই গানটা আমার ভালো হয়েছে আমি বারবার কিন্তু এই গানটাই শুনছি। কিন্তু সিঙ্গলস রিলিজ হওয়ার কারণে কি হচ্ছে, মানুষের কানে কিন্তু একটা গানই যাচ্ছে।
জি জি,
তো একটা গান গিয়ে তো যদি যারা দর্শক শ্রোতা যারা পছন্দ করছেন তারা একটা গানেই জাজ করে ফেলছেন যে এই শিল্পী এই ধরনের গান গাচ্ছে, না আমার গানটা পছন্দ হয়নি তার মানে শিল্পী ভালো গান। কিন্তু যদি বলে যে না গানটা ভালো লেগেছে তাহলে তো এই শিল্পীর সবচেয়ে ভালো গান, নেক্সট আসলে ওনার আবার শুনবে। তো এটা কিন্তু অনেক খারাপ একটা রিস্কি একটা জায়গা সিঙ্গলস রিলিজ করার কারণে, এটা আমার।
হ্যাঁ, আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ বেনিফিটস যেমন আছে সেরকম হ্যাঁ কিছু মানে সমস্যাও নিশ্চয়ই আছে।
যাক, সিরিয়াস প্রশ্ন ছিল।
হ্যাঁ, না আমার খুব জানতে ইচ্ছা করে আর কি যে মানে এই ট্রেন্ডটা আর কি মানে সবাই কি মনে করে। তো আমি জানি যে আপনি প্রতি বছর ব্রিসবেনে আসেন, মানে কয়েকবারই আসেন।
জি
হ্যাঁ, জি একটা হ্যাঁ একটা বিশেষ কারণ আর কি, সেটাই হ্যাঁ বারবারই চলে আসছে। তো আমি আসলে ওনাকে ভাবি বলবো না আপু বলবো নাকি আমি আসলে বুঝতে পারছি না। তো মানে যারা ফেসবুকে দেখেছেন আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমাদের গ্রুপের ছবিতে যে ভাবি সহ আমরা ছবি দিয়েছি, তো আপনারা জেনেই গেছেন যে আজকে স্টুডিওতে ভাবি আছেন আমাদের সাথে। ওনার নাম হচ্ছে নাসরিন রুনা। তো আমি এখন ওনাকে ওয়েলকাম করব। কেমন আছেন আপনি?
আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন?
জি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হ্যাঁ, তো আমি আপনাকে বলবো যে এই যে আপনি আমাদের রেডিও স্টেশনে আইকনে এসেছেন, আগে সেটা শুনি।
না, একবার এসেছি যখন 2015 আসলো, প্রথম প্রোগ্রাম হলো তখন এসেছিলাম ওর সাথে।
আচ্ছা, আপনি তখন কথা বলেছিলেন?
খুবই অল্প।
হ্যাঁ, আমি জানি যে উনি খুব কম কথা বলেন, কিন্তু আজকে আমি যেটা শুনেছি যে উনি আজকে আমাদের আমাদের সাথে খুব কম কথা বলে। তো আমি আমি কিন্তু শুনেছি যে আজকে উনি আমাদেরকে গান গেয়েও শোনাবেন। তো এটা হ্যাঁ, এবং এই গানটা খুবই স্পেশাল একটা গান।
জি
হ্যাঁ, তো আমি আপনাদেরকে এখন রিকোয়েস্ট করব যে আমরা গানটা একটু শুনে নেই আপনাদের দুজনের কণ্ঠে।
গানের ব্যাপারটা হচ্ছে গানটা খুবই জনপ্রিয় গান, বাবা মার গান, ও গো প্রিয়তমা। তো এই গানের গান গাওয়ার আগে জাস্ট একটু কাহিনী বলি, যেটা হচ্ছে পাপা মির কিন্তু প্রেম কাহিনী ছিল। আব্বা আমার প্রেম চলেছে 9 বছর। তো যখন বিয়ে হয়ে গেল, যখন পাপা কোনো প্রোগ্রাম করতে যেতেন, তো সবাই জিজ্ঞেস করতো যে বসি ভাই কীভাবে, কারণ আমি হচ্ছেন কনভার্টেড মুসলিম, তা আমার নানি বাড়ির সাইড কিন্তু সবাই হিন্দু। তো সবাই বলতো যে কীভাবে আপনারা এরকম যোগসূত্র হয়ে গেল। তো পাপা আনসার দিতে দিতে মানে বিরক্তই হয়ে গেলেন। তো গানটি লেখা হচ্ছে শহীদুল ইসলাম। তখন ওনাকে বললেন যে তাহলে এক কাজ করো, আমাদের জীবন কাহিনী নিয়ে একটি গান লিখে ফেলো। তো এই গানদের মধ্যে আসলে কিন্তু আব্বা আম্মার প্রেম কাহিনী জড়িত। তো এরপরে হলো কি যে আমার বোন যখন বিয়ে করলো, তো এই গানটি আবার তার কাছে চলে গেল। তা আমার দুলা ভাই আর আমার বোন কিন্তু এই গানটি করে মাঝে মাঝে যখন রিকোয়েস্ট। তো এরপরে যখন আমার বউর সাথে আমার বিয়ে হলো, তো যখন বিয়েতেই আমি তো এই গানটি গাইলাম, তা আমার হলুদে গাইলাম। তো আমার শাশুড়ি আম্মা উনিও খুব পছন্দ করলেন যে হ্যাঁ আমার জামাইয়ের মুখ থেকে গানটা শুনছি। তো আমি আমি এই গানটার পিছনে এখন যেটা বলি যে এটা হয়ে গেছে আমাদের মানে জেনারেশন ওয়াইজ এটা বোধহয় চেঞ্জ হতে থাকবে। হয়তোবা আপার যে ছেলে সরগম আমার ভাগনা, সেই গানটা দিয়ে তার ওয়াইফকে খুঁজে বের করবে। হয়তোবা আমাদের যদি কোনো নিউ জেনারেশন আছে তাহলে সেও বোধহয় এই গানটা দিয়ে বোধহয় নতুন কিয়েতে চলে যাবে। তো যাই হোক, তাহলে আমি একটু শোনাই, ঠিক আছে?
প্রিয়তমা ওরা জানতে চেয়েছে, ও গো প্রিয়তমা আরে ওরা জানতে চেয়েছে, তুমি আমার সোহাগিনী হলে কেমনে বলো, তুমি আমার সোহাগিনী
আচ্ছা, অনেক ধন্যবাদ ভাবিকে। তো আপনাকে এখনই ছাড়ছি না। হ্যাঁ, তো আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করব যে আপনি তো এই, আমরা কিন্তু মানে জানি যে আপনি ব্রিসবেনে আছেন, আপনি গান করেন, এটা কিন্তু জানা খুবই কষ্টকর, কারণ আপনি কখনোই গান করেন না। উনি
কিন্তু বাবারই ছাত্র ছিল।
জি আমি জানি, সেজন্যই বলছি যে মানে উনি এত ফাঁকিবাজি কেন করেন আমাদের সাথে, কারণ অসম্ভব সুন্দর গলা।
এখানে নীলাপার কথা না বললেই নয়, নীলাপা কিন্তু অনেক ভালো গান করেন।
নীলাপার কথা তো হ্যাঁ, আমাদের ব্রিসবেনের শিল্পী বলতে আমরা নীলাপাকে বুঝি না, সে তো
নীলাপাকে তো সবাই চিনেন এখানে।
অবশ্যই অবশ্যই, সবাই খুবই জনপ্রিয় আমাদের নীলাপা। তো সেটাই মানে বলছিলাম যে ভাবি কেন আমাদেরকে গান শোনান না আজকে, না হয় মানে রাজা বশির ভাইয়ের জন্য আমরা গান শুনলাম। তো বলেন ভাবি কেন আমরা গান শুনতে পাই না আপনার?
আপু আপনি তো নীলাপুকে চিনেন ভালো করে, মানে ওর বোন হিসাবে আমি একদম পুরা আলাদা। ও যেমন খুব পছন্দ করে বাইরে সবার সাথে ধরেন মিশতে বা ধরেন খুব অ্যাক্টিভ সবকিছু গানও গেতে পছন্দ করে, কিন্তু আমি অনেক নার্ভাস হয়ে যাই। আমি মাঝে মাঝে মনে হয় নীলাপু আমাকে অনেকবার বলে যে তুমি চলো আমার সাথে এখানে গান গাবো প্রোগ্রামে, বা ওর খুব শখ আসার পর থেকে একটা গান গাওয়া দুই বোন মিলে গাবো। আজকে মনে হয় 5 বছর ধরে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু আমি বলি কি বাবা আমি মানুষ হিসাবে দাঁড়ালে পুরো নার্ভাস হয়ে যাই, আমি করবো না। কিন্তু ও যখন আসে তখন সবকিছুটা ডিফারেন্ট হয়ে যায়।
অনেক স্পেশাল, অনেক অনেক স্পেশাল, আর আমরাও লাকি যে রাজামশির ভাইয়ের কারণে আমরা আপনার গান আজকে শুনতে পেলাম। আসলে হ্যাঁ, আমি শুনেছি যে আপনি আগে গান করেছেন একসাথে আপনার অনুষ্ঠানে, আমি ছিলাম না তখন ব্রিসবেনে, শোনা হয়নি। তো এখন আসলে রাজা বশির ভাইকে যেটা বলবো যে আপনার কিন্তু এই আমি ফেসবুক লাইভে ছিলাম, তো আপনার একটা গানের রিকোয়েস্ট এসেছে, আমি আপনাকে জাস্ট জানিয়ে রাখছি, সেটা আপনি যদি করতে চান আমরা অনুষ্ঠানের শেষের দিকে করব, তো কারণ আমরা কিছু কথা বলে নেই তার আগে। তো গানটার নাম হচ্ছে সন্ধ্যা আবার ফিরে আসবে।
আচ্ছা
আচ্ছা, এটা আপনারই একজন ফ্রেন্ড রেজওয়ান, আজকে আমরা শোনার চেষ্টা করবো
অল্প একটু হলেও চালানো শোনাবো।
তো এরপরে আমরা কথা বলছিলাম হচ্ছে কি নিয়ে কথা বলছিলাম, এবার আপনার ট্রিপের একটা মানে কিন্তু একটা স্পেশাল একটা উদ্দেশ্য আছে, মানে ভাবির সাথে দেখা করা ছাড়া আমরা যেটা পাচ্ছি, আমরা বোনাস হিসাবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এবার একটা অনুষ্ঠান করছেন ব্রিসবেনে।
জি জি।
তো সেই অনুষ্ঠান সম্পর্কে এটা কখন কিভাবে প্ল্যান হলো যদি আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা একটু বলতেন।
ব্যাকগ্রাউন্ড বলতে ঈদের আগে রাফিউল ভাই আমাকে ফোন দিয়েছিলেন, রাফিউল ভাইকে তো চিনেন, সবাই চিনেন, যারা শুনছেন তারাও চিনেন। তো উনি ফোন দিয়ে বললেন যে সঙ্গীত প্রেমী ক্লাব থেকে একটা অনুষ্ঠান করা আমরা প্ল্যান করছি, আপনি কি করবেন কিনা। তা আমরা নিশ্চয়ই কেন করবো না। তারপর আর এদিকে ব্রিসবেনে স্টিভ শঙ্কর আছে, তো স্টিভ শঙ্করও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো ওর সাথে আমার অনেকগুলো প্রজেক্ট হচ্ছে। তো তখন উনি বললেন যে স্টিভও থাকবে, স্টিভ যখন থাকবে তাহলে তো আমার কোনো চিন্তা নেই, যার কারণে ওভাবেই শুরু হলো। এরপরে ব্রিসবেনে আসার পর সবার সাথে দেখা হলো। এখন তো নীলা আপাত আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন এটাতে, কারণ যেহেতু বাসাতেই আছে আর বোনের হাজব্যান্ড, আর নীলাপার সম্পর্কটা হচ্ছে একদম সেই 90s থেকে বড় বোন হিসাবেই, মানে আপার আবার ফ্রেন্ড হচ্ছে নীলাপা,
আর
মানে ঘটনা বলতে গেলে না অনেক পিছনে চলে যাবো আমি।
এটা আমার নীলা আপনার বাবার কাছে গান শিখতো,
আব্বার কাছে গান শিখতো, তখন আপার
গর্বের সাথে সবাইকে বলেন,
তো যার কারণে যেহেতু বড় বোন হিসেবেও একটা ফিলিংস কাজ করে, তো এখন উনি আমাকে অনেক সাপোর্ট করছেন এই প্রোগ্রাম, উনি অর্গানাইজে অনেক কিছু উনি দায়িত্ব পালন করছেন।
আর জানেন তো নীলাপা, এটা আপনি বলছেন যে আপনার মানে বোনের হাজবেন্ড, সেটা কিন্তু না, এখানে কিন্তু যত বাংলাদেশি আর্টিস্ট আসেন নীলাপা কিন্তু সাধ্যমতো সবসময় এবং এটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করি নীলাপা,
আপনাকে মানে জানিয়ে দিলাম, নীলাপা জানি না
উনি শুনছেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, তো তো অনুষ্ঠানটা আমি আসলে অনুষ্ঠানটার একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দেই।
জি।
তো অনুষ্ঠানটা অ্যানাউন্সমেন্টের আগে আমি শ্রোতা বন্ধুরা আপনাদের একটা বিশেষ অনুরোধ করব, সেটা হচ্ছে যে বাংলা রেডিওর অনুষ্ঠান নিয়মিত যদি আপনারা শুনতে চান তাহলে আমাদের সাপোর্টের দরকার। প্রতি বছর আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক মেম্বারের দরকার হয়, যেটা পেইড মেম্বারশিপ। তো আপনারা যদি এক্সিস্টিং মেম্বার হয়ে থাকেন তাহলে প্লিজ এই আগামী এক দুই সপ্তাহের মধ্যে আপনাদের মেম্বারশিপটা রিনিউ করে নিন। রিনিউয়ালের জন্য যদি কোনো ইনফরমেশনের দরকার হয় আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠানের যাত্রা অব্যাহত রাখা কিন্তু খুব কঠিন হয়ে যাবে, তাই আপনাদেরকে আবারও অনুরোধ করছি প্লিজ আপনারা মেম্বারশিপ রিনিউ করে নিন। আর রাজা বশিরের যে অনুষ্ঠানের কথা বলছিলাম সেই ঘোষণাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সঙ্গীত প্রেমী ক্লাবের আয়োজনে শিল্পী রাজা বশিরের একক সঙ্গীতানুষ্ঠান হতে যাচ্ছে, সেটা ডেট হচ্ছে 20 জুলাই, আর সময় হচ্ছে সন্ধ্যা 6টা, আর ভেনিউ হচ্ছে 7 Hills Hub, 28 Tallowed Street, 7 Hills-এ। তো অনুষ্ঠানে আপনি কি ধরনের গান শোনাবেন আমাদেরকে ওই দিন?
অনুষ্ঠানে যেটা হচ্ছে এবার একটু ডিফারেন্ট স্টাইলে গানও করব, যার কারণে কারণ সবসময় তো বাবার গান করি, এবারও বাবার গান অবশ্যই থাকবে, বাবার কিছু গজল থাকবে, বাংলা গান তো আছেই, আর কিছু বলিউডের গানও করতে পারি, মাহমুদ রফি, মান্না দে, ওনাদের গানও কিছু চেষ্টা করব।
তো এই সুযোগে শ্রোতা বন্ধুদেরকে আরেকটা কথা বলে দিতে চাচ্ছি যে আপনাদের যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে রাজা বসিরের জন্য, সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আমরা ওনার কাছে পৌঁছে দিব, নিশ্চয়ই অনুষ্ঠানের দিন আপনাদের জন্য উনি সেটা নিয়ে হাজির হবেন,
ইনশাআল্লাহ চেষ্টা করব।
তো এখন আপনাকে আমি যেটা রিকোয়েস্ট করব যে এই যে সন্ধ্যা
পাপার আমার জন্য লাস্ট সুর করা ছিল গানটি। গধুলি বন্ধনে ভালোবেসে জীবনে, গধুলি বন্ধনে ভালোবেসে জীবনে, গোপনে গোপনে আসবে, সন্ধ্যা আবার ফিরে আসবে।
ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আরেকটা সিরিয়াস ব্যাপারে চলে যাচ্ছি, মানে আমার জানতে ইচ্ছা করছে যে যেটা দেখি যে মানে প্রায়শই অনেকে শ্রোতা যারা আর কি অভিযোগ করে, কিছুদিন আগে দেখলাম যে একটা টিভি চ্যানেল রিপোর্ট করেছে, তো মিউজিক ইন্ডাস্ট্রির অনেকেই শেয়ার দিচ্ছিল, তো আমার যারা বন্ধুরা আছে যে এখন দেখা যায় যে কিছু গান আছে আপনার রাতারাতি অনেক ভিউ ইউটিউবে কিন্তু পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তো গানের আপনি যদি মান দেখেন, মানে লিরিক্স অথবা সুর অথবা গায়কি যেটাই বলেন না কেন, মানে একটা চমৎকার মানে অসাধারণ একটা গান ধরেন আমি শুনছি, তার থেকে মানে বহু বহু গুণ বেশি আর কি, হ্যাঁ, যেটা আমার কাছে শ্রুতি মধুরও লাগছে না বা অনেকের কাছেই লাগছে না, তো আমি ঠিক মানে যেটা সবারই মানে কথা যে আসলে মানে শ্রোতারা কি তাহলে ওই ধরনের গানই চাচ্ছে যেটা বেশি দিন সাসটেইন করবে না, হ্যাঁ, যার মানে কথা মিনিংফুল না বা সুর বললাম তো যে মানে সাসটেইন করার মতো না।
আপনি কি বলতে চাচ্ছেন, যেটা হচ্ছে সবকিছু কিন্তু জেনারেশন ওয়াইজ কিন্তু চেঞ্জ হচ্ছে, যেমন পাপাদের আগের জেনারেশন ওস্তাদ বড়ে গোলাম আলী খান ওনাদের গান কিন্তু আমরা শুনেছি, তারপর বাবাদের গান আসলো, তারপর আমরা হয়তো বা জেনারেশন ধরলাম, এরপর কিন্তু নতুনরাও কিন্তু আসবে, তো প্রসেস কিন্তু এটাই, তো যারা নতুনরা আসবে তারা কিন্তু মোস্ট ওয়েলকাম। তো বিষয়টা হচ্ছে আপনি যদি পুরোনো দিকে যদি আমরা যাই, একদম সেই পুরোনো দিকে গানগুলো কিন্তু অনেক ভারী একটা কথা বহন করতো, সুরগুলো অনেক ক্রিটিক্যাল হতো, এরপরে কিছু মডার্ন অ্যাড হলো, মডার্নিজম চলে আসলো, আমরা যখন করছি আমাদেরও কিছু হালকা চলে আসলো, তা এখন যারা করবে নিশ্চয়ই আমাদের আমরা যে যে অ্যাঙ্গেলে গান করছি নিশ্চয়ই আমাদের থেকে আরেকটু কিন্তু সফট বা আরেকটু কিন্তু হালকার দিকেই যাবে, আর যেহেতু ফুল জেনারেশনটাও কিন্তু এখন কি বলবো ডিজিটালাইজ একটু ইলেকট্রনিক মিডিয়ার দিকে চলে গেছে, তো কথা যেটা আপনি বলছেন কথাগুলো কিন্তু সেই ভারী আর নেই, তো কথাগুলো কিন্তু হালকাভাবে চলে আসছে, তা আমি যেটা বলবো যে এটাকে আমি খারাপ বলবো না, আর তারা অবশ্যই ওয়েলকাম, কারণ তারা না আসলে কিন্তু এই যে জার্নিটা মিউজিক্যাল জার্নিটা হয়তো বা আমাদের পর্যন্ত শেষ হয়ে যাবে, পথ তো ধরতে হবে কাউকে, তারা হয়তো বা আমরা যেমন বাবাদের গান শুনেছি তারা হয়তো বা আমাদের গান শুনবে, কিছু কিছু চ্যানেল যেটা আছে যে ওভার সাবস্ক্রাইবড, যেমন ওখানে যদি আপনি কিছু না জাস্ট একটা সেলফি দিয়েও যদি আপনি জাস্ট যদি দাঁড়িয়েও থাকেন তাহলে দেখবেন যে মিলিয়ন ভিউ হয়ে গেছে, সেটা হচ্ছে কিন্তু চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য। তা আমি কিন্তু বলবো না যে এটাকে নিয়ে কিন্তু আপনার জাজ করবেন,
সেটাই। আচ্ছা, তো আমি অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনাকে মানে বলতে পারেন যে এটা শেষ প্রশ্নই যে গান নিয়ে আপনার ভবিষ্যতে, আমি জানি যে দুটো গান করছেন, আর তাছাড়া আপনার কি প্ল্যানিং আছে?
গান নিয়ে প্রচুর প্ল্যান ভবিষ্যতে আমাদের, কিছু কাজ আছে আর নতুন যে কাজ করছি স্টিভের সাথে, স্টিভ শঙ্কর, ওর সাথে আমি কিছু কাজ করছি ফিউশন গান নিয়ে, তো ওটা ইনশাআল্লাহ আমি দর্শকদের সাথে জন্য উপহার দিব।
আচ্ছা রাজা বশির, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য এবং গান শোনানোর জন্য। আমি এখন একটা গান, আপনার বাবার একটা গান শুনতে শুনতে আমরা আজকে চলে যাব। তো শুভ সন্ধ্যা জানিয়ে, সরি শুভ রাত্রি জানিয়ে আমরা সবার থেকে আজকে বিদায় নিচ্ছি। তো আমরা এখন শুনব শিল্পী বশির আহমেদের একটি গান।
Stay tuned to 4EBFM. We broadcast 50 different languages, preserving the cultural diversity in Southeast Queensland.
Next, the Sri Lankan program.
Pirilla, Aranupe Dide. සන්දයක් ඒවා ඔබ හැම සිවුල් දෙනාටම. ඉතින් අද වෙනදා වගේ නෙමෙයි, ඊට වැඩිය හාත්පසින් පුදුම ට්‍රැෆික් එකක් මේ ස්ටුඩියෝ ඇතුලේ තියෙන්නේ. ඉතින් වෙනද වගේ නෙවෙයි කිව්වට මට මේක ඇතුළේ හුස්ම ගන්න ටිකක් අමාරු, ටිකක් දාඩියක් දාන වැඩි. ඉතින් අද තවරණ සඳල් පටන් ගන්න යන්නේ ජූලි මාසේ 3 වෙනිදා. මේක ඇතුළේ හෝගාලසන එකක් ඉන්නවා. ඉතින් අපි අපේ හොඳ මාතෘකාවක් තියෙනවා. ඒ වගේම අපිට හොඳ බෑන්ඩ් එකක් ඉන්නවා. වෙන්දට ඉන්නේ අපේ මිතෙලයි තව එක්කෙනෙක්ගේ හැරි ඉන්නවට අද ඉන්න ගෲප් එකේ සෑහෙන ප්‍රමාණයක් අපි ඕගොල්ලන්ටත් එනවා. අපි ඒ වගේම තමයි අපිට කතා කරන්නත් අපේ කතා කරන ගොඩක් පිරිසක් ඉන්නවා. විශේෂ මාතෘකාවක් තියෙනවා. ඉතින් මට හිතනවා මේ දර්ශක කැමරාවත් අල්ලගෙන ඉන්නවා. ඉතින් අපි එක එක්කෙනාට එමු කොහොමද කරන්නේ කියලා. වෙනද වගේම අද ඔබට කතා කරන මම ශාම්. ඒ වගේම මට මුලින්ම පේනවා මේ පැත්තෙන් ඉන්නවා කියන්න නයනී. අද අපි කතා කරන්නේ විනෝදාංශ ගැන. ඉතින් නයනී කියන්න බලන්න, ඔයාට විනෝදාංශ එහෙම තියෙනද? මොනවාද විනෝදාංශ අපිට කතා කරන්නේ?
අනිවාර්යෙන්ම මට පොඩි කාලේ ඉඳලා විනෝදාංශ තිබිලා තියෙනවා. පොඩි කාලේ ඉතින් බඩ ගාගෙන යන එක විනෝදාංශයක් වෙලා තිබුණා. ටිකෙන් ටික ඊට පස්සේ පොත් කියවන එක විනෝදාංශයක් වෙලා තිබුණා. අද වෙනකොට පාළුව කාන්සිය නැති කරගන්න මම නර්තනය දෙනවා විනෝදාංශයක් විදියට.
හොඳයි, ඒක හොඳ මේ ව්‍යායාමයකට එක හොඳයි වගේ දැන් කරගෙන යන එක. ඒත් එක්කම මේ ඊට හැපැත්තෙන් ඉන්නවා මේ සෞම්‍ය. ඔව් සෞම්‍ය කොහොමද?
ඔව් හොඳින් ඉන්නවා. ශාම්, ඉතින් අපි අරුණැල්ලත් කරාගිය සතිය අද සඳකටත් එකතු වුණා. විනෝදාංශ ගැන කතා කරවත් මම හිතන්නේ අපි කතා කරන්න කැමති මාතෘකාවක්, අපි හැමෝම කැමති අපේ විනෝද නිවාඩු වෙලාවට කරන දේවල්. මං ගැන කතා කරවත් ඉතින් පොඩි කාලේ ඉඳන්